আপনারা আছেন এসবিএস বাংলার সঙ্গে। আরো জানতে শুনুন sbs.com.au/bangla। শ্রোতা বন্ধুরা, বিশ্বময় করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় আতঙ্ক সৃষ্টি হয়েছে জনমনে। এ নিয়ে আজ কথা বলার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি অধ্যাপক ডক্টর আব্দুল হাসনাত মিল্টনকে, যিনি এপিডেমিওলজি রিসোর্স সেন্টার অস্ট্রেলিয়ার পরিচালক এবং অধ্যাপক ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ নর্দার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। ডক্টর মিল্টন হাসনাত, SBS বাংলায় আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
একজন পাবলিক হেলথ স্পেশালিস্ট হিসেবে আপনি বলবেন কি যে অস্ট্রেলিয়ায় নভেল করোনা ভাইরাস পরিস্থিতি বর্তমানে কেমন এবং পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বলে আপনার মনে হয়?
সারা পৃথিবীতেই হঠাৎ করে নভেল করোনা ভাইরাস যেভাবে ছড়িয়ে পড়ছে, এবং অস্ট্রেলিয়া তার বাইরে নয়, এবং গত 2-3 সপ্তাহ ধরেই কিন্তু আমরা ধারণা করছিলাম যে অস্ট্রেলিয়ায় এই প্যান্ডেমিকের ছোঁয়াটা আসবে। তো এই মুহূর্তে অস্ট্রেলিয়া দ্বিতীয় তৃতীয় সপ্তাহে অবস্থান করছে রোগী শনাক্তকরণের দিক দিয়ে। আমাদের ইতিমধ্যেই 6 জন মারা গেছে এই COVID-19 রোগে, যার মধ্যে 5 জনই নিউ সাউথ ওয়েলস রাজ্যে। আমাদের 539 জন কেস আমরা কনফার্ম করেছি কোভিড এর, যার মধ্যে 267 জন নিউ সাউথ ওয়েলস এর। গতকালও 57 জন নিউ কেস নিউ সাউথ ওয়েলস এ আমরা শনাক্ত করেছি। করোনার যে ট্রেন্ড, বিশ্বব্যাপী যে ট্রেন্ড, এটা যদি আমরা লক্ষ্য করি, ইতালি, নিউ ইয়র্ক, ইরান, যে সাধারণত প্রথম দ্বিতীয় সপ্তাহে অল্প কিছু কেস ধরা পড়ে, থার্ড সপ্তাহে যে ওটা আরেকটু বাড়ে, ফোর্থ সপ্তাহে যে ওটা অনেক বেড়ে যায়, তো সেই হিসেবে 31 মার্চের মধ্যেই আমরা অস্ট্রেলিয়ার ট্রেন্ডটা বুঝতে পারবো। যদি নিউ ইয়র্ক বা ইতালির ট্রেন্ডটা ফলো করে, তাহলে আমরা আরো অনেক বেশি কেস এই চতুর্থ সপ্তাহে, যেটা 31 মার্চের আগে, আমরা পাবো বলে একটা আশঙ্কা আছে। এবং আমাদের যেটা কনসার্ন, যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আমাদের সিনিয়র পপুলেশন, ওল্ডার পপুলেশন বা বয়স্ক মানুষের সংখ্যাটা বেশি, এবং দেখা গেছে এই নোভেল করোনা ভাইরাস শরীরে ঢোকার পরে যাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু দুর্বল, বা যাদের শরীরে আরো একাধিক অসুখ আছে, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, অ্যাজমা বা ক্যান্সারের রোগী, বিশেষ করে যারা কেমোথেরাপি নিচ্ছে, তো তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম থাকায় তারা বেশি আক্রান্ত হয়, তাদেরই জটিলতা বেশি তৈরি হয়, এবং মৃত্যু হার সাধারণত এখন পর্যন্ত দেখা গেছে যে 50-60 ঊর্ধ্বদের মধ্যেই বেশি। যেমন আমাদের অস্ট্রেলিয়ায় যারা মারা গেছেন তাদের একজনের বয়স দেখলাম 95, আরেকজনের বয়স 80, সো এটা এখনো ওল্ডার পপুলেশনকে এফেক্ট করছে। তো সেই হিসেবে এই মুহূর্তে আমাদের আসলে অবজার্ভ করা এবং আমাদের যার যা করণীয় সেই জায়গাটায় আমাদের কনসেন্ট্রেট করতে হবে আর কি। আর এই মাসের মধ্যে আমরা বুঝতে পারবো যে ঝুঁকি, যেটা আমরা আশঙ্কা করছি যে এটা একটা ফ্লেয়ার আসা, একটা এটা এক্সপোনেনশিয়াল কার্ভের মতো আর কি। প্রথমে একটু কম দিয়ে হঠাৎ করে মানে অনেক শার্প রাইজ হয় নাম্বার অফ কেসেস। এই জায়গাটায় আমি একটু আশঙ্কিত। আর বয়স্ক পপুলেশন, তো এখানে আমাদের, আমার যেটা মনে হয় যে আমরা এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় কিন্তু একটা সবাই সতর্ক অবস্থানে আছে।
COVID-19 বা করোনা ভাইরাস প্রতিরোধে অস্ট্রেলিয়ার প্রস্তুতি কেমন বলে আপনি মনে করছেন?
এখানে আমি মানে আমাদের হেলথ সিস্টেম কিন্তু এমনিতেই ওভারবার্ডেন। আপনি জানেন যে আমাদের অস্ট্রেলিয়ায় আমরা যে কোনো অসুখের সময় ইমার্জেন্সিতে অনেকক্ষণ বসে থাকতে হয়, আমাদের ডাক্তারের সংখ্যা আরো বেশি হওয়া উচিত, হেলথ বাজেট এখনো পর্যাপ্ত না, কাট হচ্ছে। তো সেই জায়গা থেকে আশঙ্কার জায়গা আছে, আসার জায়গা, যেটা একেবারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই এই ব্যাপারটার গুরুত্ব অনুধাবন করতে পারছেন। সো নীতি নির্ধারণী পর্যায়ে চেষ্টা করা হচ্ছে, অলরেডি বলা হয়েছে বাইরের জমায়েত, বড় জমায়েত গুলো নিষিদ্ধ করা হয়েছে, যে 500 লোকের বেশি জমায়েত করা যাবে না। গতকাল বলা হয়েছে যে ইনডোরে ঘরের ভেতরে 100 লোকের বেশি জমায়েত করা যাবে না। এবং এখানে সরকারের একটা প্রস্তুতির ব্যাপার আছে, আমাদের স্বাস্থ্য খাত বা হেলথ সিস্টেমের একটা প্রস্তুতির ব্যাপার আছে, আমাদের হসপিটাল গুলোকে অ্যালার্ট করে রাখা হয়েছে। এবং এখানে যে এই মুহূর্তে আমরা যেটা দেখছি যে আমাদের জেনারেল প্র্যাকটিশনার যারা জিপি, তারা ওভার বার্ডেন, কারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে যে জ্বর হলে, যে সর্দি হলেই সে মনে করছে তার করোনা কিনা তার একটু চেক করা দরকার, তো সে যে তার জিপির সাথে যোগাযোগ করছে। তো এখন আমরা বারবার বলছি যে জ্বর হলেই করোনা না, জ্বর হলে যেন জিপিকে ফোন করে, সাথে সাথে জিপির কাছে যাওয়ার দরকার নেই। এবং সুনির্দিষ্ট কিছু লক্ষণ আছে যেটা হয়তো করোনা কোভিড রোগীদের বেশি হয়, যেমন একটু শ্বাসকষ্ট যদি থাকে, জ্বর, শুকনো কাশি এবং শ্বাসকষ্ট থাকলে আমরা অবশ্যই বলি যে দ্রুত তার সাথে হেলথ সিস্টেমের সাথে যোগাযোগ করুন, জিপিকে জানান। সো এই জায়গাটাও যদি অনেক কেস ইতালির মতো যদি অনেক কেস আমরা পাওয়া শুরু করি বা কাছাকাছিও, তাহলে কিন্তু আমাদের জন্য কঠিন সময় সামনে আসবে। কারণ অস্ট্রেলিয়ার হেলথ সিস্টেম এখনো আমরা অনেক কিছুই সার্ভিস দিতে স্ট্রাগল করি, তো এই জায়গাটায় আমাদের প্রস্তুতি সরকারের দিক দিয়ে কিন্তু সরকার সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু আমাদের ব্যক্তিগত একটা প্রস্তুতির জায়গা আছে, যেমন আমাদের নিজেদের রক্ষা করতে হবে।
নোভেল করোনা ভাইরাস সংক্রমণ রোধে আমরা ব্যক্তিগতভাবে কি কি সতর্কতা অবলম্বন করতে পারি?
এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ সরকারের পাশাপাশি আমাদের প্রতিটা মানুষেরই এই ক্ষেত্রে করণীয় আছে। আমরা প্রথমেই আমাদের বুঝতে হবে যে করোনা ভাইরাসটা, নোভেল করোনা ভাইরাসটা কিভাবে ছড়ায়। এটা একজন আক্রান্ত মানুষের শরীর থেকে আরেকজন মানুষের শরীরে ছড়ায় এবং এটা ক্লোজ কন্ট্যাক্ট এবং টাচ এবং ড্রপলেটস। আমরা যদি একজন আক্রান্ত মানুষ যদি হাঁচি দেয় বা কাশি দেয়, তাহলে তার মুখ থেকে ছোট ছোট জল কণার মতো নিঃসৃত হয়, যেটাকে আমরা ড্রপলেট বলি, এবং এই ড্রপলেটের মধ্যেই এই নোভেল করোনা ভাইরাসটা থাকে। এবং সেটা যদি আরেকজন সুস্থ মানুষের শরীরে প্রবেশ করে এবং এটা প্রবেশ করে সাধারণত এই রেসপিরেটরি রুট দিয়ে, নাক দিয়ে বা মুখ দিয়ে, এটা নাক দিয়ে মেইনলি প্রবেশ করে এবং এটা আলটিমেটলি কোন এন্ড পয়েন্ট এটা ফুসফুসে পর্যন্ত পৌঁছতে পারে। সো আমাদের এখানে একটা ব্যারিয়ার ক্রিয়েট করতে হবে, যে আমরা জনবিচ্ছিন্ন বা সোশ্যাল ডিস্টেন্সিং আমরা যেটাকে বলি, যে মানুষের মানে এখন একটা সময় হচ্ছে যে সব রকমের গ্যাদারিং অ্যাভয়েড করতে হবে। এটা একদম করুন ফার্স্ট থিং। আপনি এটা খুব সহজ একটা মৌলিক সূত্র কিভাবে এপিডেমিক ছড়ায়, যে একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, আক্রান্ত ব্যক্তি আরো পাঁচজন সুস্থ মানুষের কাছে আসলে দেখা গেলো ওখানে দুইজনের হলো, ওই দুইজন আবার আরো বিশ জনের কাছে আসলে দেখা গেলো দশ জনের হলো, এভাবেই কিন্তু এটা সাইকেলটা চলে। কিন্তু আমরা যদি এটা ইন্টারাপ্ট করতে পারি, যার হয়েছে তিনি যদি আইসোলেটেড হয়ে যায়, তিনি হসপিটালে থাকুক বা যার পজিটিভ আছে তার সংস্পর্শে যদি আর কেউ না আসে, তাহলে কিন্তু ভাইরাসটা ওই মানুষের শরীরের ভেতরেই ডাই ডাউন করবে, সে কিন্তু আর অন্যের কাছে যেতে পারবে না। এটা খুব অঙ্কের মতো আর কি। সো একজন আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ যদি আমরা জিরো মানুষ নিয়ে আসতে পারি বা একদম মিনিমাম করে ফেলতে পারি, তাহলে এই ভাইরাসের স্প্রেডটা, ট্রান্সমিশনটা ইন্টারাপ্ট হবে বা কমে যাবে। তো এখানে জনবিচ্ছিন্নতা বা সোশ্যাল ডিস্টেন্সিংটা খুব জরুরি। আমাদের বিনা প্রয়োজনে আমরা কেউ কোনো রকমের জনসমাবেশে বা কোনো, এখন এই কয়েকটা, এখন একটা দুর্যোগকালীন সময়, সকল প্রকার আড্ডা ত্যাগ করতে হবে, খুব জরুরি না হলে আমরা ঘরের বাইরে যাব না। যদি কোনো সন্দেহজনক উপসর্গ দেখা যায় আমরা অবশ্যই জিপির সাথে যোগাযোগ করব। আর দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট হলো হ্যান্ড ওয়াশ, হ্যান্ড হাইজিন এবং রেসপিরেটরি হাইজিন। হ্যান্ড হাইজিন হলো যে আমরা খুব নিয়মিত ভাবে আমাদের হাত সাবান বা হ্যান্ড স্যানিটাইজার, যেটা 60% অর মোর অ্যালকোহল বেসড হতে হবে, আমরা প্রতিদিন যদি ঘরের বাইরে যাই তাহলে যাওয়ার আগে হাত ধুতে হবে। আমরা যদি কোনো কিছু স্পর্শ করি, যেমন রেলিং বা লিফটের বাটন, সবসময় আমরা চেষ্টা করব যে তারপর যেন হাত ধুয়ে ফেলতে, কারণ এইসব সারফেসে কোনো আক্রান্ত ব্যক্তি যদি এইসব সারফেস টাচ করে তাহলে 5-9 ঘন্টা ওইখানে ভাইরাসটা থাকতে পারে। সুতরাং আমাদের এই হাত পরিষ্কার রাখতে হবে। আর এই হাত আমরা খুব বেশি, হাতটা মুখে চলে যায়, নাকে চলে যায়, এই অভ্যাসটা একটু নিয়ন্ত্রণ করতে হবে। অপরিচ্ছন্ন হাত, হাতে যদি ভাইরাস থাকে এবং সেটা যদি আমাদের মুখে বা নাকে যায়, তাহলে কিন্তু ওই ভাইরাসটা ওই রুট দিয়ে আমাদের রেসপিরেটরি রুটে চলে যাবে এবং ফুসফুসেও চলে যেতে পারে। সো এই ট্রান্সমিশন গুলো, এই রিস্ক বিহেভিয়ার গুলো কন্ট্রোল করতে হবে। হাত চোখ মুখ এগুলো স্পর্শ করা যাবে না। আর রেসপিরেটরি হাইজিন একটা কথা আমরা বলি, যে এই যে মাস্ক নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে, যে সবাই চাচ্ছে যে একটা মাস্ক পরে ঘুরতে। যারা সুস্থ মানুষ তাদের মাস্ক পরার কোনো দরকার নেই। যার হাঁচি কাছি আছে বা যিনি এই ভাইরাসটি বহন করছেন, তার জন্য আমরা বলছি যে তিনি 3-ply সার্জিক্যাল মাস্কটা ব্যবহার করতে পারেন। আর যারা হেলথ ওয়ার্কার আছে, ডাক্তার এবং অন্যান্য নার্স এবং অন্যান্য অ্যালাইড হেলথ প্রফেশনের জন্য, তাদের মধ্যে এবং ল্যাবে তাদের মধ্যে যারা কোভিড রোগী নিয়ে কাজ করছে বা কোভিড রোগীর ব্লাড স্যাম্পল বা অন্যান্য স্যাম্পল নিয়ে যারা, বিশেষ করে সোয়াব নিয়ে যারা কাজ করছেন, তাদের জন্য এই বিশেষ ধরনের মাস্ক দরকার আছে। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং, ঘরে থাকতে হবে বেশি করে, আইসোলেটে মানে একদম আলাদা নিজের পরিবার নিয়ে বাইরে ঘোরাঘুরি একদম বাদ। দ্বিতীয় হলো হাত পরিষ্কার রাখতে হবে, এবং তৃতীয় হলো আমাদের এই রেসপিরেটরি হাইজিনটা মেনটেন করতে হবে, যখন তখন মুখে নাকে হাত দেওয়া যাবে না। এবং এই ইনফরমেশন গুলো সবচেয়ে ভালো হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে আপনি সবচেয়ে লেটেস্ট ইনফরমেশনটা পাবেন। এবং এখন যেটা সমস্যা হয়েছে যে প্রচুর ভুয়া তথ্য এই ইন্টারনেটে ঘোরাঘুরি করছে, ফেসবুকে ঘোরাঘুরি করছে, এই তথ্যগুলোকে এড়িয়ে চলতে হবে অনেক। যেমন একবার বলা হচ্ছে যে বাংলাদেশে দেখলাম যে থানকুনি পাতা খেলে এটা ভালো হয়ে যাবে। থানকুনি পাতা এমনি ভালো, কিন্তু এটা স্পেসিফিক কোনো অসুখ না, মানে ওষুধ নাই রোগের জন্য। তারপরে আরো অনেক রকমের আছে, এই ভুয়া তথ্যগুলো এড়িয়ে চলতে হবে। এবং এটার জন্য বেস্ট হলো WHO-র ওয়েবসাইটটা নিয়মিত, আমরা যদি যারা জানতে চাই তাহলে WHO-র ওয়েবসাইটে যেতে হবে, এবং এখানেই সবচেয়ে সর্বশেষ তথ্যগুলো এখানে আছে।
ডক্টর আবুল হাসনাত মিল্টন, আপনাকে অনেক ধন্যবাদ SBS বাংলাকে সময় দেওয়ার জন্য।
জি, আপনাকে ধন্যবাদ।
এরকম গল্প আরও শুনতে চান? শুনুন অ্যাপল পডকাস্ট, গুগল পডকাস্ট, স্পটিফাই কিংবা যেখান থেকে আপনি আপনার পডকাস্ট সংগ্রহ করেন।